ক্লাস 12 পড়ছিল লক্ষ্মণের মা মহাশ্বেতা দেবীর। আজকে পড়ব 78 পৃষ্ঠার শেষ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর লাইন। এমনি করেই দিন কেটে যাচ্ছিল, এইখান থেকে পড়ব। সিপাহী বিদ্রোহ লেগে গেল ঝাঁসি শহরে। বিদ্রোহীরা অর্থাৎ সিপাহীরা বিভিন্ন জায়গা থেকে ঝাঁসি শহরে এসে ওখানে যত ইংরেজ ছিল তাদের সবাইকে মেরে ফেললো, কেটে ফেললো। বিলের কাকা টার্নবুল সাহেব সেও মারা গেলেন। ভাগ্যক্রমে এক আয়া বিলকে একটা ঘরে বন্দি করে রেখে গিয়েছিল। বন্দি করে ঠিক রাখেনি, ঘরের মধ্যে, ঘরে তাকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছিল। সেই জন্য বিলকে সিপাহীরা কেল্লার মধ্যে দেখতে পায়নি এবং তারা বিলকে মারতে পারেনি। বিলকে যদি সিপাহীরা দেখতে পেত তাহলে বিলকেও মেরে দিত। ইতিমধ্যে গঙ্গা সেই বিলের চিন্তাতে কেল্লায় এলো এবং সেই দরজার বন্ধ ঘর থেকে বিলকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এলো। নিয়ে এলো, গঙ্গার বিলকে আগে থেকে ভালোবাসত খুব, বিলের প্রতি তার একটা আকর্ষণ ছিল। নিজের পিঠে চাপিয়ে কাপড় দিয়ে ঢেকে সে নিয়ে এলো, একটা জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে এলো। কারণ একটা সাহেবের বাচ্চাকে বাঁচাতে এদেশীয় কোনো কেউ যদি চেষ্টা করে এবং তা যদি সিপাহীদের হাতে পড়ে তবে সিপাহীরা তাকেও মেরে ফেলতে পারে। গঙ্গার সেই রকম একটা ঝুঁকি আছে, কিন্তু বিলের প্রতি একটা তীব্র আকর্ষণ বশত তাকে বাঁচানোর জন্য সে সচেষ্ট হয়ে উঠল, চেষ্টা করতে লাগলো। নিজের বাড়িতে নিয়ে এসে কিভাবে সে বিলকে বাঁচালো সেসব কথাগুলো আমরা আগে আলোচনা করেছি। এবং এখন বিলকে নিয়ে গঙ্গা ভাবছে যে সে যদি তার কাছেই থেকে যায়, তার ছেলে রাম, রামের ভাই লক্ষ্মণ হয়ে যদি তার সঙ্গেই বাস করে তাহলে ক্ষতিটা কি? গঙ্গা আরো গাই কিনে আরো বেশি করে উপার্জন করতে চায়, কারণ বিলকে এনে রেখেছে, তার খাবার দাবার, তার যত্ন আত্তির জন্য পয়সার প্রয়োজন। অর্থাৎ বিলকে দেখাশোনার জন্য গঙ্গা আরো অতিরিক্ত উপার্জন সে করতে চায়। এইটুকু আমরা জেনেছিলাম গতদিন। বিলকে ঘরের তে রেখে কখনো শাসন করছে, কখনো স্নেহ করছে, এইভাবেই দিন কাটছিল। তাই পরের অনুচ্ছেদ থেকে আমরা পড়ব নিচ থেকে 10 নম্বর লাইনটা। এমনি করেই দিন কেটে যাচ্ছিল, ক্রমে ফাল্গুন মাস এলো। দিনে গরম পড়ে কিন্তু রাত্রিতে গায়ে কম্বল দিতে হয়। কেল্লার পলাশ গাছ ফুলে ফুলে ভরে গেল। হঠাৎ কি যেন কথা ছড়িয়ে পড়লো বাতাসে, একটা রটনা রুটে গেল। সেই খবর ছড়িয়ে পড়ার জন্যই দলে দলে লোক শহরের ভিতরে আসতে লাগলো, গ্রাম থেকে মানুষ সরে যেতে লাগলো। কি হয়েছে? ইংরেজরা আসছে, তারা বাটসাহেবকে ফাঁসি দেবে। আমরা আগেই জেনেছি বাটসাহেব ইংরেজদের, এই বাটসাহেব সিপাহীদের সাহায্য করেছিল, তাকে সোনা দানা গয়না গাটি ইত্যাদি সিপাহীদের দিয়েছিল। অর্থাৎ বিদ্রোহে বাটসাহেব কিছুটা সিপাহীদের সাহায্য করেছিল বলে ইংরেজরা সে খবর জানতে পেরে বাটসাহেবের প্রতি তাদের একটা রাগ আছে, তাই জন্য বাটসাহেবকে মেরেও ফেলতে পারে। আবার বাটসাহেব যে এদেশীয়দের প্রতি একটু সহানুভূতি পূর্ণ লোক, গঙ্গার কথাতেই আমরা আগে টের পেয়েছি। কারণ গঙ্গা বলেছিল যে বাটসাহেবের কাছ থেকেও সে কিছু জমি জায়গা চেয়ে নেবে, চাষবাস করবে, তাতে তাদের এই তিনজনের, সে তার ছেলে রাম এবং ট্রানবুল সাহেবের ভাইপো, বিলের খাওয়া পড়ার কোনো অভাব হবে না। তাহলে এর থেকে বোঝা যায় যে বাট সাহেব আমাদের এদেশীয়দের প্রতি একটু সহানুভূতিপূর্ণ, সুতরাং বাট সাহেবের এই রকম স্বভাববশত ইংরেজরা নাকি দলে দলে সৈন্য নিয়ে আসছে, তারা বাট সাহেবকে ফাঁসি দেবে, এই খবরটা রটে গেল। তারা ঝাঁসির প্রতিটি মানুষকে মেরে ফেলবে, সেই যে ইংরেজদের মেরে রেখে সিপাহীরা চলে গিয়েছিল এ হবে তার প্রতিশোধ। এক সময় সিপাহীরা সমস্ত ইংরেজকে কেটে ফেলেছিল, এবার ইংরেজ বিপুল পরিমাণে ইংরেজ সৈন্য নিয়ে আসছে, এবার তার প্রতিশোধ নিতে এদেশীয় লোকদের ঝাঁসিতে যারা যারা আছে সেই শিশু বৃদ্ধ নারী সমেত সমস্ত মানুষকে মেরে ফেলবে। তখন কি হলো, শুনে বুড়ো বুড়ো বুন্দেলা রাজপুত, তারা তো খুব যোদ্ধা জাত, বুন্দেলাদের বা বুন্দেলখণ্ডীদের সম্বন্ধে আমি আগেই বলেছি, এরা বাইরে থেকে এসেছিল অনেক কাল আগে ঝাঁসিতে, এরা ভীষণ যোদ্ধা জাত এবং খুব কর্মঠ পরিশ্রমী। তা বুন্দেলা রাজপুত তারা বুড়ো হয়ে গিয়েছে, তারা একসময় সৈন্য সেনাপতি এইসব ছিল, তারা এখন সেই যুদ্ধক্ষেত্রে থেকে বা যুদ্ধ কাজটা থেকে তারা অবসর নিয়েছে। তারা আনন্দ করতে লাগলো শুনে বুড়ো বুড়ো বুন্দেলা রাজপুত আফগান পাঠান মক্রানি সেপাইদের যে কি আনন্দ তা যদি দেখতে, আফগানিস্তানের পাঠানরা আমাদের এখানে ছিল, মানে হিন্দু মুসলমান রাজপুতরা ছিল, আফগানি পাঠানরা ছিল, মক্রানি তারাও একটা জাত, এইসব নিয়ে সেই বুড়ো বুড়ো যে রাজপুত বা পাঠান বীরেরা একসময় যুদ্ধক্ষেত্রে থেকে অবসর নিয়েছিল, তারা আনন্দে নেচে উঠল। কি ভেবে নেচে উঠল, যাদের দাঁত পড়ে গেছে তারা ওই ফোকলা দাঁতে হা হা করে হেসে বলল, এতদিনে যুদ্ধ করবার একটা সুযোগ পাওয়া গেল, ইংরেজরা আমাদের আক্রমণ করবে, মারবে, আমাদের ঘরদুয়ার ধ্বংস করবে, আর আমরা তো ছেড়ে দেবো না, আমরা যেসব অস্ত্র নিয়ে একসময় যুদ্ধ করতাম সেগুলো এখনো ঘরে মজুদ আছে, ওই নিয়েই আমরা যুদ্ধ করব। বাবা কতদিন যুদ্ধ করিনি, এইবার একটা উপযুক্ত সুযোগ পাওয়া গেল যুদ্ধের, তাদের আনন্দ হবে না? এখানে কিন্তু মহাশ্বেতা দেবী আমাদের এই সব যোদ্ধা জাত ভারতবর্ষে যারা আছেন স্থায়ীভাবে বাস করছে তাদের বীরত্বের কথা এখানে তুলে ধরল। বুড়ো বয়সে কেউ এইরকম যুদ্ধ বিগ্রহ করতে চায় না, এরকম বুড়োরাও যে যুদ্ধ করবার জন্য মেতে উঠল এরকম কথা আমরা এর আগে বহু পড়েছি, অন্যান্য গল্প টল্পতে আমরা পড়েছি। তারা যুদ্ধক্ষেত্রে বুড়ো মানুষ, যুদ্ধক্ষেত্রে সেই রকম শক্তি হারিয়ে ফেলেছে, কিন্তু অস্ত্র চালনার দক্ষতা তো যায়নি, গুরুর কাছে যেটা শিখেছে অস্ত্র চালনা সেই দক্ষতা যাবে কোথায়, তাও দু দশটা শত্রু মেরে তারা নিজেরা প্রাণ দিয়েছে, ভয় পাইনি। এখানে সেই বীরত্বের কথাই মহাশ্বেতা দেবী আর একবার এই গল্পে তুলে ধরলেন। আমাদের দেশেও যে বহু, আমাদের দেশ বহু বীরের জন্ম দিয়েছে, প্রকৃতই যে তারা বীর সেই কথাটাই একবার ঘোষণা করলেন মহাশ্বেতা দেবী। রানীকে ভয় দেখানো অমনি চারটি কথা কিনা, কেল্লার উপর টকটকে লাল একটা নিশান, পতাকা, নিশান মানে পতাকা উড়িয়ে দিয়ে রানী যুদ্ধের জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লেন। রানীকেও রানী লেগে গেলেন যুদ্ধের একটা প্রস্তুতি নিতে, কারণ এবার লক্ষ্মীবাঈয়ের যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আমরা সব ইতিহাসে পড়েছি। তাই মজা করে মহাশ্বেতা দেবী বললেন, তারপর কি হলো বলবো না, তোমরা ইতিহাস পড়ে নিও, কারণ এটা তো রানী লক্ষ্মীবাঈয়ের গল্প নয়, আমরা রানী লক্ষ্মীবাঈয়ের গল্প, তার বীরত্বের কথা, ইংরেজদের সঙ্গে তার যুদ্ধের কথা, সিপাহী বিদ্রোহের আরো আনুষঙ্গিক অন্য সব ঘটনার কথা আমাদের, আমরা যদি জানতে চাই তবে আমরা ইতিহাস পড়ে নেব। এই গল্প গঙ্গার গল্প, আমরা গঙ্গাকে নিয়ে আমরা গল্প তৈরি করেছি, সুতরাং সেই গল্প আমরা শুনব। তোমরা ইতিহাস পড়ে নিও, কি জন্যে, রানীর কথা শুনতে গেলে, কেমন করে যে যুদ্ধ চললো 15-16 দিন ধরে, আর কেমন করে যে রানী তার ছেলেকে নিয়ে ঝাঁসি ছেড়ে গোয়ালিয়র চলে গেলেন, পড়লে পড়ে অবাক হয়ে যাবে। নিজের ছেলেকে, সেই দামোদর রাওকে নিজের পিঠে বেঁধে তিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। রানী পালিয়ে গেলেন শুনে ইংরেজরা তখন ঝাঁসি শহরের হাজার হাজার মানুষকে কাটতে শুরু করলো। রানী কিন্তু পালিয়ে যাননি, পালিয়ে যাওয়াটা একটা কাপুরুষতার কাজ, ভীরুতার কাজ। রানী গিয়েছিলেন অন্যান্য রাজ্য থেকে সৈন্য বা আরো টাকা পয়সা ধনরত্ন সংগ্রহ করতে। যুদ্ধ করতে গেলে অর্থেরও তো প্রচুর প্রয়োজন আছে, এবং রানী এদেশীয় অনেক রাজা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি, তারা রানীর বিরুদ্ধে ছিল। তাদেরকে যুদ্ধে পরাস্ত করে তাদের কাছ থেকে সৈন্য নিয়ে তিনি ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন। সেই সব যুদ্ধক্ষেত্রে রানী চললেন, যুদ্ধ চলছে, কেননা সৈন্যরা তখনও ইংরেজদের সঙ্গে লড়তে লড়তে মরছে, অর্থাৎ যুদ্ধ বেশ ভালোভাবে বেঁধে গিয়েছে। যারা বিদ্রোহ করেছিল তারা তো আর সাধারণ মানুষ নয়, এরা তো সিপাহী, এদেরও তো অস্ত্র শস্ত্র আছে, এরাও তো যুদ্ধের কলাকৌশল সব জানে। সুতরাং ইংরেজদের যেমন সৈন্য নিয়ে যুদ্ধ করছে, ওরা সমান তালে ইংরেজদের টক্কর দেবার জন্য তারাও যুদ্ধ করছে। শহর জ্বলছে, সে এক সর্বনাশের দিন, সিপাহী বিদ্রোহ ঘটনা সত্যি সর্বনাশের দিন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল, সেখানে নিরীহ সাধারণ মানুষও অনেক মারা গিয়েছিল, তাদের অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। যে পারল সে পালাল, গঙ্গা দেখতে লাগলো রাতে বিরেতে মানুষ পালাচ্ছে শহর ছেড়ে। রামকে বলল, রাম তুই পিসির বাড়ি যা, তোমায় ছেড়ে আমি যাব না, রাম উত্তর দিল। তখন গঙ্গা বলল, কেমন করে পালাবো বল, একটা ঘোড়ায় তিনজন যেতে পারবো কি? তিনজনেকেই তো আমাদের যেতে হবে, বিলকে নিয়েও যেতে চায় গঙ্গা। একটা ঘোড়ায় খুব বেশি হলে দুজন, তার বেশি যাওয়া যায় না, তিনজন তো যেতে পারবো না রে, আর একটা ঘোড়া লাগবেই। মা, আমি যদি আর একটা ঘোড়া নিয়ে আসি, কেমন করে আনবি? কেন, চুরি করে? তুই পারবি? আমার বয়স বুঝি হয়নি, আমি বুঝি বুন্দেলা রাজপুত নই, বুন্দেলারা কখনো কোনো কিছু কাজ পারবে না, এরম কথা মুখেই আনে না। সামান্য একটা ঘোড়া চুরি করতে পারবো না? এখন যে চারিদিকে গণ্ডগোল বেঁধে গিয়েছে, কার গরু, কার মোষ, কার ছাগল, কার ঘোড়া, কে তার খবর রাখে? ঠিক, আমি একটা আনতে পারবো। আমি কি ভীতু হয়ে ঘরে বসে থাকবো? রাম চলে গেল ঘোড়া আনতে, এই তার শেষ যাওয়া। 13 বছরের ছেলে, মাথার চুলগুলো কোঁকড়া, একটু কটা, কটা মানে লালচে ভাব, ময়লা গায়ে, লাল রঙের জামা আর কালো পাজামা পরনে, পায়ে মোটা নাগড়া। গঙ্গা বেরিয়ে গিয়ে একটু দূরে শহরের পথের ধারে দাঁড়িয়ে রইল। ভান্ডির দরজা দিয়ে রানী পালিয়েছেন, রানী চলে গেছেন, তাই ওরা পাথর দিয়ে ভান্ডির দরজা বন্ধ করে দিয়েছে দিচ্ছে, যাতে রানী পুনরায় আবার সৈন্য নিয়ে ফিরে না আসতে পারে। এদিকে ইংরেজরা ঝাঁসির মানুষজনকে মারতে শুরু করেছে। শহরের এতগুলো দরজা সবগুলোই বুঝি বন্ধ, কিন্তু কেল্লা আর শহর ঘেরা পাঁচিল ভেঙে গেছে কামানে, ফাটল দিয়ে মানুষ বেরোচ্ছে তো বেরোচ্ছেই, ঝাঁসির শহরে কি এত মানুষ ছিল? এখন গঙ্গার বুকের ভেতরটা দুপদাপ করতে লাগে। মা গো, ও তো কাছেও যায়নি, ওর মধ্যে রাম গেল কেন? ও তো কাছেই যায়নি মানে কি, রাম তো ঘোড়া আনতে খুব কাছাকাছি নেই, এখন যা বিদ্রোহ বা লড়াই বেঁধে গিয়েছে, ও তো যেতে যেতে অনেক দূরে চলে যাবে। এখন গঙ্গার আফসোস হচ্ছে, কেন রামকে এর মধ্যে পাঠাতে গেল, ও যেতে দিল কেন? ওই দেখো কত চেনা চেনা মুখ। তাদের একজনকে গঙ্গা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তোদের কি এত গাইমস ছিল? যাকে বললো সে উত্তর দিচ্ছে, কি যে বলো গঙ্গামাসি, এখন কোনটা কার কে হিসাব করে? গঙ্গা জিজ্ঞাসা করছে, খুব লুট চলছে বুঝি, লুটপাট চলছে, গিয়ে দেখে এসো একবার। যাব? গঙ্গা জিজ্ঞাসা করলো, গরিবের আবার বিপদ কি বাবা, লুট হচ্ছে হালই হালুয়াই পুরা আর কেষ্টপুরায়, বড় লোকদের পাড়ায়, রানী মহলটার নেই গো। তুমি দাঁড়িয়ে কেন, তুমি পালাবে না? পালাবো কেন বাছা, আমি কি দোষ করেছি কোনো? তুমি যে গোয়ার, সে গোয়ারই রয়ে গেলে দেখছি, যাকে বলছে সে গঙ্গাকে বলছে, বলাবার সময় কে দোষ করেছে কে দোষ করেনি তার হিসাব রাখে কেউ? এইসব বিচার করে মারদাঙ্গা হয় না? সাধারণ মানুষও যে দোষ করেনি নিরীহ তারাও মরে, তখন কোনো বিচার হয় না। দেখছো না সাধারণ মানুষই ঝাঁসি ছেড়ে পালাচ্ছে, তুমিও পালাও। একটা খুব উপযুক্ত বুদ্ধি দিল। এই যে বলিল, হ্যাঁ রে কি এত গাইমোস ছিল, এই যে গাইমোস যাকে জিজ্ঞাসা করেছে তার এর থেকে অনেক কম গরু মোষ ছিল সেটা গঙ্গা জানে, কিন্তু এখন দেখছে পালানোর সময় অনেক গরু মোষ নিয়ে সে পালাচ্ছে। মানে এমন একটা হইচই বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে যে যেখানে যার গরু মোষ, যে রাস্তাঘাটে মাঠে চড়ে বেড়াতে দেখছে, যে দেখছে সেগুলোকেই যেমন পারছে নিজের করে নিচ্ছে, দেখবার কেউ নেই, সবাই নিজেদের প্রাণ বাঁচানোর ব্যস্ত। সুতরাং এর মধ্যে যতটুকু সম্পদ লুটে নেওয়া যায় সেই জন্য কথাটা বলেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো গঙ্গা, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা বাড়ি চলে এলো। দিন কাটলো, বিকেল হলো, সন্ধ্যা হলো, অন্ধকার। আজ আর গঙ্গা ঘরে পিদিম জ্বাললো না, পিদিম মানে কি প্রদীপ। রাম জানে আলো না থাকলেও মা ঘরে বসে থাকবে, যদি রাম ফিরে আসে, গঙ্গা এটা গঙ্গার মনের কথা ভাবছে, যদি আলো নাও দেখে তবুও ভাববে মা তাকে ছেড়ে যাবে না, ঘরে ঠিক থাকবে। আজ তার মনটা, গঙ্গার মনটা এতটাই খারাপ, আলো তার জ্বালাতে ইচ্ছা করল না। হয়তো গোলমালের জন্য রাম আসতে পারছে না, পরে আসবে। গঙ্গা বসে থেকে থেকে কখন ঘুমিয়ে পড়লো কে জানে, ওর ঘুম ভাঙলো ভোরবেলা, তখনও রাম ফেরেনি। শহরের আকাশে শকুন উঠছে, শকুন কখন ওড়ে, যখন চারিদিকে মৃতদেহ পড়ে থাকে, মৃতদেহ উপর থেকে দেখতে পেলেই ওরা তার উপর দিয়ে চক্কর কাটে। গঙ্গা যেন কি বুঝতে পারলো, কি বুঝতে পারলো গঙ্গা, এর পরে যে ঘটনাটা ঘটবে গঙ্গার পক্ষে কখনোই সেটা ভালো নয়। সেই রকম ঘটনাই ঘটবে এবার। ঘরে এসে ও লক্ষ্মণকে ডেকে তুলল। লক্ষ্মণ তো অবাক, আজ গঙ্গার মুখে কথা নেই, ধমক নেই, চোখ দিয়ে শুধু অল্প অল্প জল পড়ছে, কাঁদছে গঙ্গা। কার জন্যে? রামের জন্য, নিজের ছেলের জন্য। আর ঠোঁট কামড়াচ্ছে গঙ্গা, শুধু ঠোঁট কামড়ানোর অর্থটা কি, একটা আফসোস। কেন গঙ্গা রামকে কালকে ঘোড়াটা আনতে পাঠালো, কি দরকার ছিল? গঙ্গা ওকে নামালো, স্নান করালো, কাকে, বিলকে, গায়ের রং তুলল, আবার সেই সাহেবের মতো রংটা ফিরিয়ে আনলো, তারপর ওকে ওর আগেকার প্যান্ট শার্ট পরালো, শুধু জুতোটা ওর পায়ে হলো না, জুতোটা একটু ছোট হয়ে গেছে এই কয়েক মাসে, বা যে কদিন, তাতে বিল একটু বড় হয়ে গিয়েছে, পাটা একটু বড় হয়ে গিয়েছে, সুতরাং পায়ে হলো না। ছোট বাচ্চা তো, মাথায় বাড়ছে, শরীরে বাড়ছে, গলায় রূপোর সেই কাঠিটা কোথায় গেল? বিল, রূপোর কাঠি মানে খ্রিস্টানদের যে একটা ক্রস চিহ্ন থাকে লকেট, সেই কাঠিটা কোথায় গেল? বিল, হঠাৎ দেখলো ওর গলায় কোনো কাঠিটা নেই। গঙ্গা জিজ্ঞাসা করলো, তুমি আমায় বিল বলছো? এতদিন তো তুমি আমায় লক্ষ্মণ বলে ডাকতে। বিল ডাকলে তোমাকে, আমাকে তো বলেছিলে সাড়া না দিতে, লক্ষ্মণ ডাকলে সাড়া দিতে বলেছিল, তাহলে বিল বলে ডাকছো, বিল বলছো? বিল অবাক হয়ে গিয়েছে, তুমি যে নিজের লোকেদের কাছে যাচ্ছ সেই জন্যে, তার মানে গঙ্গা বিলকে সেই সাহেবদের কাছে ফিরিয়ে দিতে যাচ্ছে, কিন্তু সেই কাঠিটা জানি না, রাম আর আমি নিয়ে খেলছিলাম, কাল রাম বুঝি জেবে লুকিয়ে রেখেছে, জেব মানে পকেট, ব্র্যাকেটে দিয়েছে রামের পকেটে। গঙ্গা চমকে উঠল, গঙ্গার বুকের মধ্যে কে যেন কামান দেখে দিল, এই কাঠিটাই রামের সর্বনাশ ডেকে আনতে পারে, ডেকে আনবে। যখনই ইংরেজদের ও যদি ধরা পড়ে এদেশীয় বলে, তার পকেট খুঁজে যদি কাঠিটা পাওয়া যায়, তাহলেই ভাববে কাঠিটা যার গলায় ছিল তাকে মেরে এই ছেলেটা ওর কাঠিটাকে কেড়ে নিয়েছে, তখন রামকেও মেরে ফেলবে ইংরেজরা। তখন বিল ওই কথা শুনে বলছে, তখন যে ওর লুকোবার ডান ছিল, তার মানে ব্যাপারটা কি, ওই কাঠিটা নিয়ে একবার রাম লুকাচ্ছিল, বিল সেটা খুঁজছিল, আবার বিল লুকাচ্ছিল, রাম খুঁজছিল, এইরকমই হয়তো খেলাটা ছিল। তাই বিল ছেলে মানুষ সত্যি কথাই বলল যে তখন তো রামের লুকোনোর দান ছিল, তাই ওর হাতেই ছিল। রামের পকেটে, সত্যি বলছি, যখন এইভাবে গঙ্গা বলছে তখন বিল ভয় পেয়ে যাচ্ছে, কেন এরম উত্তেজিত হচ্ছে সামান্য একটা কথায় গঙ্গা? বিলের মনে হচ্ছে তাহলে কি সে কোনো অপরাধ করে ফেলেছে, এবার কি গঙ্গার কাছে খুব বকুনি খাবে? তাই বলছি, সত্যি বলছি, ঠিক আছে ঘোড়ার পিঠে বসো। বেতো টাট্টুটার উপর বিল বসল, গঙ্গা ঘোড়ার লাগাম ধরে লক্ষ্মীর তাল ঘুরে ঘুরে সেই দক্ষিণ দিক যেখানে হিউরোজের তাঁবু সেখানে গেল। হিউরোজ ইংরেজ সাহেব, এই ঝাঁসিতে যে সৈন্যগুলো তার অধীনে ছিল সেই সৈন্যগুলোর পরিচালনা করেছিলেন হিউরোজ সাহেব। হিউরোজের নাম ইতিহাসেও আছে, ঝাঁসির এই যুদ্ধে হিউরোজ ইংরেজদের হয়ে লড়েছিলেন, একথা ইতিহাসে তার নামটাই আছে। এটা এই ক্যারেক্টারটা, এই চরিত্রটা ঐতিহাসিক সত্য। কাছে যেতে কি পারে শুধু সেপাই, সেপাইয়ে ভরা? তবে তবে গঙ্গা এমন মাথা উঁচু করে হেঁটে হেঁটে এলো যে কেউ মনেই করতে পারলো না ও একজন অপরাধী। খুব সাহসের সঙ্গে মাথা উঁচু করে এগিয়ে এলো, যেন এই তাঁবুতে ওর আসা যাওয়া আছেই, ভয়ের কিছু নেই, এত স্মার্ট, সপ্রতিভাবে সে এগিয়ে এলো। কেউ কিছু মনে কোনো সন্দেহই করতে পারল না। তাঁবুর মধ্যে এসে সহজ ভাষায় বলল, সবচেয়ে বড় সাহেব কই? কুমেদান সাহেব কই? কুমেদান মানে কমান্ড্যান্ট, ঠিক মতো উচ্চারণটা পারে না, তাই গঙ্গার সেই অশিক্ষিত গ্রাম্য ভাষায় কুমেদান সাহেব কই? গঙ্গাকে ওরা সবচেয়ে বড় সাহেবের কাছেই নিয়ে গেল। তুমি হিন্দি বোঝো? একজন জিজ্ঞাসা করলো, গঙ্গা জিজ্ঞাসা করলো, গঙ্গা সাহেবকে জিজ্ঞাসা করলো, তুমি হিন্দি বোঝো? গঙ্গা তো আর ইংরেজি বলতে পারবে না। দোভাষী বললো, আমি বুঝিয়ে দেব। দোভাষী মানে ট্রান্সলেট করে এর কথা তাকে, ওর কথা তাকে যে বুঝিয়ে দেয় তাকে বাংলায় দোভাষী বলে। তখন দোভাষী বললো, তুমি বলো, আমি বুঝিয়ে দেব। গঙ্গা বললো, এ হলো গে, এ হলো, এ হলো কে? বিল। এ হলো গে, যে রেভিনিউ সাহেব ছিল তার ভাইপো। অর্থাৎ ত্রাণবুল সাহেবের ভাই বিল। বলো বাবা সব বলো। এবার বিলের দিকে তাকিয়ে বললো, তুমি নিজের মুখেই সব বলো। আস্তে আস্তে বলতে লাগলো গঙ্গা, দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো ওর। একদিকে লক্ষ্মণকেও হারাতে হচ্ছে, লক্ষ্মণকে নিয়ে যে স্বপ্ন সে দেখেছিল সেই লক্ষ্মণ অর্থাৎ বিলকে সাথে এটাই তার শেষ দেখা, আর বিলকে দেখতে পারবে না। আবার রামের যে কি হয়েছে ভাগ্যে নিজের ছেলে সেটাও সে এখনো জানে না। তার মানে এই সব মিলিয়ে একজন মা, মায়ের যে ভেতরের যন্ত্রণাটা সেটাই গঙ্গার চোখের জল হয়ে বেরিয়ে এলো। আস্তে আস্তে বলতে লাগলো গঙ্গা, সব বললো গঙ্গা, দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো ওর। সবাই অবাক হয়ে গেল, মুখে আর কথাটি নেই, এমন করে কেউ পরের প্রাণ বাঁচায় নাকি, শত বিপদ মাথায় নিয়ে ওরাও অবাক হয়ে গিয়েছে। ইংরেজরাও বা ইংরেজের কোনো মহিলাও এরম ভাবে নিজের জীবন বিপন্ন করে একটা সাহেবের বাচ্চাকে, মানে একটা অন্যদেশীয় বাচ্চাকে বাঁচাতে পারত না। এতে গঙ্গা একটা বিরাট কৃতিত্বের পরিচয় দিয়েছে। যে কোনো মুহূর্তে সিপাহীরা গঙ্গাকে মেরে ফেলতে পারত, তার নিজের মাথায় প্রচুর বিপদ ছিল। গঙ্গা বলল, এখন তোমরা ওকে নিয়ে যাও। লক্ষ্মণ, যাও বাবা। তুমি কোথায় যাবে? গঙ্গাকে জিজ্ঞাসা করলো বিল, তুমি যাবে কোথায়? আমি ঘরে যাব। সাহেবরা বলতে লাগলো, বকশিশ পাবে গঙ্গা, বকশিশ মানে পুরস্কার পাবে। এইরকম ভাবে একটা সাহেবের বাচ্চাকে, যেখানে সিপাহীরা দেখা মাত্রই সাহেবদের মেরে ফেলছে, সেখানে গঙ্গা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের বিপদ মাথায় নিয়ে এই বাচ্চাটাকে বাঁচিয়েছে, তাতে তো বকশিশ পাওয়ারই কথা, অনেক অনেক টাকা পাবে গঙ্গা। গঙ্গা বলল, টাকা চাই না, আর টাকার দরকার নেই গঙ্গার, সে সব হারিয়েছে। শুধু আমার ছেলে রাম যদি তোমাদের কয়েদিদের মধ্যে থাকে তাকে ছেড়ে দাও। সারা পৃথিবীর টাকা এনে দিলেও গঙ্গার কাছে তার থেকেও মূল্যবান রাম, তার নিজের সন্তান, এই হলো মা। রাম, সাহেবরা বলছে, রাম সে কি বড় ছেলে? না, ছোট ছেলে। ওই লক্ষ্মণের রূপোর একটা হার ওর কাছে ছিল, তাই শুনে থেকে, মানে ডট 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 বলতে যাচ্ছিল, তাই শুনে থেকে আমি বড় ভয়ে আছি বা চিন্তার মধ্যে আছি। সাহেবরা এ ওর দিকে চাইতে লাগলো, কি বলবে ওরা? পকেটে একটা নাম লেখা ক্রস ছিল, তা দেখে বুঝি ওরা মনে করবে না যে এটা লুটের মাল? অর্থাৎ যার পকেট দিয়েছে, অর্থাৎ সেই রাম, এটা যে লুট করে এনেছে এটাই তো প্রমাণিত হবে। এরা মনে করবে না যে ছেলেটা মিছে কথা বলছে? যখন রামকে ধরেছিল রাম হয়তো বোঝানোর চেষ্টা করেছিল, এটা লক্ষ্মণের, এটা লক্ষ্মণের, বিল বা উইলিয়াম নামটাও বলেনি। ক্রসের ওই রকম লকেট যে লক্ষ্মণ বা রাম, এই লক্ষ্মণ নামে কোনো এদেশীয়, সাহেবরা যখন সাহেবদের যখন রাম লক্ষ্মণ নাম বলছে, সাহেবরা ভাবছে এদেশীয় কোনো ছেলের কাছ থেকে পেয়েছে। যখন এই কথাটা বলছে তখন সাহেবরা মতোই জানে এইরকম ক্রস, অর্থাৎ খ্রিস্টানদের এইরকম একটা চিহ্ন কখনো এদেশীয়দের পকেটে থাকবে না। এ মিথ্যে কথা বলছে, আর এটা কারো কাছ থেকে চুরি করেছে, লুট করেছে, বা যার কাছে ছিল তাকে মেরে ফেলেছে। তখন গঙ্গা আকুল হয়ে বলল, জানার প্রবল আগ্রহ নিয়ে বলল, ও বলেনি কিছু? তোমরা ওকে দেখেছো? সাহেবরা বলছে, বলেছিল, ওটা লক্ষ্মণের। বলেছিল? হ্যাঁ, কিন্তু আমরা বিশ্বাস করিনি। গঙ্গা মাথা নাড়তে লাগলো, হায় রে রাম, লক্ষ্মণের নাম যে উইলিয়াম তা কি তোর মনে পড়েনি রে? উইলিয়াম নামটা বললেও হয়তো সাহেবরা বিশ্বাস করত, কিন্তু লক্ষ্মণ বলেছিল, লক্ষ্মণটা, লক্ষ্মণ বিলকে ডেকে 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 অভ্যস্ত হয়ে গিয়েছিল। না, তুই বড্ড ভয় পেয়েছিলি বাবা, বলতে পারিস নি কিছু? গঙ্গা মনে মনে ভাবছে, কোথায় ও সাহেব? সাহেবরা চুপ করে রইল। ওই তো পড়ে আছে ওই গাদার মধ্যে, গাদা মধ্যে ডাঁই করা আছে এদেশীয় লোকজনের লাশ, ডেড বডি তার মধ্যে। কে এখন ঘাঁটতে যায় বলো? গঙ্গা মাথা নাড়তে লাগলো। ঠিকই তো, এখন কে ঘাঁটবে? বুঝতে পারছে না ও কি, কিছু বুঝতে পারছে না। মানে রাম আর নেই, রাম কালকে গতদিন তাকে একটা ঘোড়া আনতে পাঠিয়েছিল, রাম এখন জীবিত নেই, সে ওই লাশের ডায়ের একটা পার্ট হয়ে গিয়েছে, লাশের ওই গাদার মধ্যে তারই একটা অংশ হয়ে গিয়েছে, সে আর নেই। বিল বিল ওর দিকে চেয়ে ও হাতটা তুলল, কথা মুখ এলো না একটাও। বিলকে একবার ডাকলো, বিলের দিকে চাইলো, হাতটা একটু তুলল, কিন্তু বিলকে আর কিছু বলতে পারলো না। তারপর আস্তে আস্তে ও বেতো ঘোড়াটার গলায় দড়ি ধরে চলে যেতে লাগলো। কোথায় যেতে লাগলো গঙ্গা? শহরের দিকে তো ওর ঘর নয়, শহর তো জ্বলছে। গঙ্গা সেদিকেই যেতে লাগলো। এইবার সাহেবদের একটা হুঁশ হলো, এই যে মহিলাটা বিলকে ফেরত দিয়ে গেল, কি ভেবে এও আবার 10টা খুন জখম, সাহেবদের খুন জখম করে বিলকে চুরি করে নিয়ে আসেনি তো? বা এইভাবে সে এই সাহেবদের কথা বিদ্রোহীদের বলে দেবে না তো, গুপ্তচরগিরি করে নিজের ছেলে পড়ে আছে তার দিকে লাশ হয়ে, সেই লাশ ঘাঁটলো না, দেখলো না নিজের ছেলেকে চলে যাচ্ছে। থামো, থামতে বলো, সাহেবরা বলছে এখন। আরে বুঝতে পারছো না, ও নিশ্চয়ই ওদের দলের লোক, থামো গুলি করব। কিন্তু গুলি করেও এখন গঙ্গাকে থামানো যাবে না, কোনো গুলি, বন্দুক, কামান কিছুতেই আর গঙ্গার ভয় নেই। মৃত্যুকে, মৃত্যু ভয় তার চলে গেছে। এক সময় দুবেলা স্বামী মারা যাওয়ার পর দুবেলা দুমুঠো খেয়ে কি করে বাঁচবে, তার জন্যে নিজের জীবনটা, রামের জীবনটা বাঁচানোর জন্য সে রানীর কাছে গিয়েছিল কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার জন্যে। কিন্তু এখন রামই নেই, সুতরাং তার নিজের জীবনের আর কোনো প্রয়োজন নেই, করুক না গুলি। গঙ্গার কানে হয়তো কথাটা আসছে, কিন্তু ঠিক মতো সে বুঝতেও পারছে না, বা এইসব গুলি করার কথা বা কিছু তুচ্ছ হয়ে গেছে। ওরা চেঁচাচ্ছে আর চেঁচাচ্ছে, চেঁচিয়েই যাচ্ছে। গঙ্গা কিছুই শুনতে পেল না। ও একটা লাইন পড়িনি। তারপর আস্তে আস্তে ও বেতো ঘোড়াটার গলার দড়ি ধরে চলে যেতে লাগলো। কোথায় যেতে লাগলো গঙ্গা? শহরের দিকে তো ওর ঘর নয়, শহর তো জ্বলছে, অর্থাৎ শহরের দিকে যাচ্ছে, ও গ্রামের দিকে, নিজের ঘরের দিকে যাচ্ছে না। ঘরে গিয়ে আর কোনো লাভ নেই গঙ্গার, ঘরটার, ঘরের সব আনন্দ, সব আলো নিভে গেছে, সুতরাং শহরের দিকে যাচ্ছে। যে ঘরে রামকে নিয়ে থাকতো সুখে দুঃখে, যে ঘরে রামের জন্ম হয়েছিল, সেই ঘরে রাম শুনতে পেল রামের, রাম মারা গেছে, সুতরাং সেই ঘরে একা একা, স্বামীও আগে মারা গেছে, তাহলে কার জন্য সে ঘরে ফিরবে? কেন ঘরে ফিরবে, কি দরকার তার ঘরে? এর মধ্যে যদি পেছন থেকে ইংরেজিরা তাকে গুলি করে, তাহলে তার সব চিন্তা, দুশ্চিন্তা সব চলে যাবে, দেখ না। গঙ্গা হাঁটতে লাগলো শহরের দিকে, শহরে লড়াই হচ্ছে, শহরে কি জন্যে যাচ্ছে, কেন যাচ্ছে, কি করবে এসে, সব কিন্তু অনিশ্চয়তা। কোনো নিশ্চিত কিছু গঙ্গার মাথায় কিচ্ছু নেই, কিন্তু এটা ঠিক যে গঙ্গার তার নিজের ঘরে ফিরতে পারবে না। এই এই গ্রাম, এই তার ঘর, সবকিছু তার কাছে অর্থহীন, আনন্দহীন হয়ে গিয়েছে। সুতরাং এই ঘরে আর ফেরার তার কাছে কোনো সুবিধা নেই। ওরা চেঁচাচ্ছে থামার জন্য, গুলি করার জন্য, কিন্তু গঙ্গা কিছুই শুনতে পেল না। তার জীবন সম্পূর্ণতা গেল। সে শহরে যেতে পারে, শহরে যদি কোনো রকমে বাঁচতে পারে বাঁচবে। তার দুটো গাই ছিল, গরু দুটো সে ঘরের মধ্যেই রয়ে গেল। তার একটা বেত ঘোড়া যেটা চড়ে এসেছিল সেটাও রয়ে গেল, নিজের ঘরটাও রয়ে গেল, সব কিছু তার কাছে মূল্যহীন। এই যে এরপরে গঙ্গার কি হলো, গঙ্গা কি করলো শহরে গিয়ে, গল্প কথক লেখিকা আমাদের জানালেন না। তাহলে গঙ্গা শহরে যদি যুদ্ধ হয়, নিজেকেও সেই যুদ্ধে সঁপে দিতে পারে, বুন্দেলখণ্ডী মহিলারা যুদ্ধ করতে পারে, কিংবা শহরে যেভাবে মানুষ বাঁচে সেইভাবে বাঁচার চেষ্টা করবে কি করবে না সেটা গঙ্গা এখনো জানে না। তাতে গঙ্গা বাঁচবে কি বাঁচবে না, কিন্তু বাড়ির বিপরীত মুখে যে চলল এর মানেটাই হচ্ছে যে বাড়িতে রামকে নিয়ে সে এতদিন বাস করেছে সেখানে তার ফেরা বন্ধ হয়ে গেল, কিছুতেই সে ওই বাড়িতে আর ফিরবে না। তাই তার বিপরীত দিকে, ঘরের বিপরীত দিকে, শহরের দিকে তার যাত্রা। আমরা গল্পটা শেষ করলাম আজকে, এবার এর থেকে আমরা প্রশ্ন দেব, প্রশ্নগুলো তোমরা করবে।